الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা আমার উপর দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা চাই আমাদের গুনাহ মাগফিরাত হোক, আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিক। তাই আমরা নিয়ত করি উঠতে বসতে প্রতিটা কাজ কর্মের ক্ষেত্রে, প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক দোয়া করার আগে, দোয়া করার পরে, প্রত্যেক ক্ষেত্রে আমরা দরুদ শরীফ পাঠ করি। ইনশাআল্লাহ আমার আপনার এই দরুদ শরীফ পাঠ করা আমার আপনার গুনাহের মাগফিরাত হবে, ইনশাআল্লাহ মাগফিরাতের একটা মাধ্যম হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, গত এই ধারাবাহিক অনুষ্ঠানের গত যেটা আমরা অনুষ্ঠান দেখেছিলাম, তো এটার মধ্যে আমরা হযরত ইলিয়াস আলাইহিস নবিনা ওয়া আলিহিস সালাতু ওয়াসালাম এনার জীবনী সম্পর্কে আমরা শ্রবণ করেছিলাম। তো এনার জীবনী সম্পর্কে যখন আমরা শ্রবণ করেছিলাম, তখন তিনি যে তার কৌমকে, তার সম্প্রদায়কে নেকির দাওয়াত দিয়েছিলেন এবং নেকির দাওয়াত দেওয়ার পর ওই সম্প্রদায়ের মধ্যে বাদশা ছিল, সে বাদশা ইলিয়াস আলাইহিস আলিহিস সালাতু ওয়াসালামের দাওয়াত প্রত্যাখ্যান করেছিল এবং সে এটাও একটা নিজের মনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে হযরত ইলিয়াস আলাইহিস আলিহিস সালাতু ওয়াসালামকে সে তিলে তিলে কষ্ট দিয়ে হত্যা করবে। তো এর কারণে হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি আত্মগোপন করেছিলেন, যেটা আমরা গত অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করেছিলাম। তো আত্মগোপন তিনি কোথায় করেছিলেন, এরপরে কি হয়েছিল, কয়দিন ছিল সেই আত্মগোপন করা অবস্থার মধ্যে, আসুন সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করব। তো হযরত ইলিয়াস আলাইহিস ওয়ালিহিস সালাতু ওয়াসালাম তিনি এই বাদশাহের হত্যা করা থেকে, বাদশাহ যে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালামকে হত্যা করবে এটা থেকে বাঁচার জন্য তিনি এক দুর্গম পর্বতের নির্জন গুহার মধ্যে অবস্থান নিলেন। কোন কোন বর্ণনাকারী বলেছেন যে হযরত ইলিয়াস আলাইহিস ওয়ালিহিস সালাতু ওয়াসালাম তিনি ওই নির্বিত গুহায় অতিবাহিত করেছিলেন 7টি বছর, প্রায় 7 বছর তিনি ওই গুহার মধ্যে ছিলেন, কোন কোন বর্ণনাকারী এটা বলেছেন। ওই গুহার মধ্যে থাকা অবস্থায় তার খাদ্য ছিল তৃণ ও অরণ্যের ফল। তো যে বাদশাহ ছিল ওই উযুব অনেক গুপ্তচর সে লাগিয়ে দিয়েছিল যেন ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালামকে বের করার জন্য, তাকে হত্যা করার জন্য। কিন্তু অনেক গুপ্তচর, অনেক সিপাহী এবং সান্ত্রি লাগিয়েও এই ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালামের সন্তান বের করতে পারলো না। 7 বছর পর বাদশা উযুবের সবচেয়ে প্রিয় এক পুত্র ছিল, এই প্রিয় পুত্র হয়ে পড়ল একটা অসুখের মধ্যে লিপ্ত হয়ে পড়ল, ওই বাদশাহের একমাত্র পুত্রের কি অসুখের মধ্যে সে এরকম লিপ্ত, এই বাদশা স্মরণাপন্ন হলো তার পরম পূজনীয় প্রতিমা বাহালের কাছে। বাহাল প্রতিমাটির সেবা যত্নের জন্য উযুব অর্থাৎ এই বাদশা সে ওই প্রতিমা, ওই মূর্তিটির সেবা যত্নের জন্য নিয়োজিত করেছিল প্রায় 400 কর্মচারী। নাউজুবিল্লাহ, এ বাল মূর্তিটির পেটে শয়তান ঢুকে কথা বলতো আর ওই 400 পান্ডা তা কান লাগিয়ে শুনত। কিন্তু এবার ঘটল বিপত্তি। কি বিপত্তি? সেটা ছিল তারা শত চেষ্টার পরেও যে মূর্তির কাছ থেকে কথা বের হতো সে আওয়াজ শুনতে পাচ্ছে না। এখন শেষে এক পান্ডা বলল, সম্রাট প্রবর, মনে হয় বাল আপনার প্রতি অসন্তুষ্ট, অর্থাৎ ওই মূর্তিটির নাম ছিল বাল, তো বলা হচ্ছে মনে হয় বাল আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছে। তো উযুব বলল, কেন, আমি তো তার একনিষ্ঠ উপাসক। পান্ডা বলল যে সে ইলিয়াস বালকে অস্বীকারী, সে ইলিয়াস কে তো আপনি এখনো পর্যন্ত আপনার কাছে বধ করতে পারেন নাই, হয়তো এই কারণেই আপনার সাথে এরকম আচরণ আপনার এই মূর্তিটি করছে। এরপরে উযুব বলল, তাকে হত্যা তো আমি করতামই, অর্থাৎ ইলিয়াস আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলা যে এই ইলিয়াসকে আমি তো হত্যা করতামই, কিন্তু তাকে তো খুঁজেও পাওয়া যাচ্ছে না, আর হত্যা করবো কোথা থেকে? তো এরপরে সেই যে উযুবের বাদশা রোগভোগে জর্জরিত, এখন তার নিরাময় কামনা ছাড়া অন্য কোনো দিকে আমি মনোযোগই বা দে কি করে? অর্থাৎ উযু বাদশা বলল, একদিকে তো আমার এখন সন্তান সে অসুখের মধ্যে এখন লিপ্ত, এখন এ আমার এ ছেলে সে এই অসুখ থেকে কিভাবে নিরাময় পাবে এটা আমার এখন চিন্তা, আর আমি এখন এই সময় অন্যদিকে মনোযোগ দিতে আমি পারছি না। তো সে বলছিল, বাচ্চা আগে আমার সন্তান সুস্থ হোক, তারপর তো বালকে আমি পরিতুষ্ট করবো, অর্থাৎ মূর্তিকে পরিতুষ্ট করব এটা বললেন। এক পান্ডা ওই বাচ্চাকে প্রস্তাব দিল, সিরিয়ায় রয়েছে বেশ কিছু জাগ্রত মূর্তি, তাদের কাছে এ ব্যাপারে সুপারিশের আবেদন করা যেতে পারে। প্রস্তাবটি উযুবের মনোভূত হলো, তো সে তার 400 পান্ডাকে পাঠিয়ে দিল সিরিয়ার মধ্যে। ইত্তবসরে ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশ প্রাপ্ত হলেন, যে প্রত্যাদেশ পেলেন, এবার তুমি আত্মপ্রকাশ করো। অর্থাৎ হযরত ইলিয়াস আলানবেনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার নির্দেশ প্রাপ্ত হলেন, তিনিও গুহার মধ্যে গিয়েছিলেন আল্লাহ তাআলার নির্দেশ প্রাপ্তের মাধ্যমে। তো এখন তিনি সেই গুহা থেকে আবার বের হওয়ার জন্য, সে গুহা থেকে আত্মপ্রকাশ করার জন্য তাও আল্লাহ তাআলার মাধ্যমে তিনি প্রত্যাদেশ পেলেন। প্রত্যাদেশের মধ্যে বলা হচ্ছিল, এবার তুমি আত্মপ্রকাশ করো, তুমি জনসমক্ষে হাজির হও, ভয় নেই, আমি স্বয়ং তোমার রক্ষক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমি স্বয়ং তোমার রক্ষক রয়েছি, এবার তাদের উপর আমি প্রতিষ্ঠিত করব তোমার প্রতাপ ও প্রভাব। নির্দেশ পেয়ে হযরত ইলিয়াস আলানবিনা ওয়াহিসাত ওয়া সালাম তিনি লোকালয়ের মধ্যে নেমে এলেন, দেখলেন একদল লোক কোথাও যাচ্ছে। তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, থামো। তখন তারা এই ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালামের কথার কারণে তারা থামল। তখন তিনি বললেন, তোমরা যারা এখন আমার সম্মুখে উপস্থিত রয়েছ এবং যারা উপস্থিত নয়, তাদের সকলের প্রতি আমার একই নির্দেশ, তা হচ্ছে তোমরা তোমাদের বাচ্চাদের কাছে যাও, তাকে বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি বনী ইসরায়েল সহ সকল মানুষের স্রষ্টা, তিনি সকলের রিজিক দাতা এবং জীবন ও মৃত্যু প্রদাতা, তাকে এ কথাও জানিয়ে দিও হে উযুব। অর্থাৎ ওই বাচ্চাকে উদ্দেশ্য করে বলা হচ্ছিল, হে উযুব, তোমার সন্তানের আরোগ্য ভিক্ষা করো কেবল আল্লাহ তাআলার কাছে, নয় অন্য কারো কাছে, তিনি একমাত্র আরোগ্যদাতা, সুতরাং তুমি অংশীবাদী হয়েও না, প্রার্থনা করো না গায়রুল্লাহর কাছে, যদি তুমি এরকম না করো তবে তোমার পুত্রের রোগ ভোগ হবে আর অধিক অসহনীয় ও প্রলম্বিত, এভাবে মৃত্যুই হবে তার অশুভ পরিণাম, এভাবে এ কথা প্রমাণিত হয়ে যাবে যে আল্লাহ এই একমাত্র আরোগ্যদাতা এবং জীবন ও মৃত্যু প্রদাতা। যে হ্যাঁ, আমাদের ছিলেন দর্শক শ্রোতা, এই কথাটি বাদশা এর কাছে পৌঁছানোর জন্য লোকদেরকে বলল, এখানে যে এই কথাটা বলেছিলেন হযরত ইলিয়াস আল নবিনা আলাইহি সালাতু ওয়াসালাম, আল্লাহই একমাত্র আরোগ্যদাতা। জি হ্যাঁ, আমাদের ছিলেন দর্শক শ্রোতা, হয়তো আমাদের আজকে বিভিন্ন ধরনের রোগ বলা হয়েই থাকে, আসলে এটাও আমরাও জানি যে আমাদের রোগকে যদি সুস্থতা দান করতে পারে মাত্র আল্লাহ তাআলাই পারবে, কিন্তু এর পরও আমাদের মধ্যে এটা দেখা যায় যখন আমাদের বিভিন্ন রোগ বালা চলে আসে, তখন আমরা এই রোগ বালার কথাগুলা, এর অভিযোগ গুলা আমরা বিভিন্ন মানুষের কাছে বর্ণনা করতে থাকি। কোন মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আমরা শুরু করে দিই, আমার অমুক রোগ, আমি অমুক রোগের মধ্যে ব্যস্ত, আমার অমুক রোগের মধ্যে আমি পেরেশানির মধ্যে রয়েছে। অর্থাৎ এক কথায় যখন আমরা কোনো ব্যক্তি বিভিন্ন অসুস্থের মধ্যে গ্রেফতার হয়ে যাই, তখন আমরা এই রোগ বালার কথাগুলা মানুষের কাছে বর্ণনার মধ্যে থেকে যাই। হ্যাঁ, কিন্তু ডাক্তারের কাছে আলাদা, কিন্তু আমরা ডাক্তার ছাড়া আমরা সাধারণ মানুষের কাছে আমরা এই রোগ বালাগুলো বিভিন্ন অভিযোগ করতে থাকি। আচ্ছা, একটি প্রশ্ন, আমরা যখন কোনো একটা মানুষের কাছে বর্ণনা করি, অভিযোগ করি যে আমার অমুক রোগ, আমি অমুক রোগের মধ্যে গ্রেফতার, আমি অমুক পেরেশানির মধ্যে গ্রেফতার, যাকে আমি বলি সে কি আমার এই রোগের শিফা দিতে পারবে, সে কি আমার এই রোগের আরোগ্য দান করতে পারবে? পারবে একমাত্র আল্লাহ তাআলা। আমি ওই আল্লাহ তাআলাকে বলি, ওই আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার জন্য কোনো শর্ত নেই, আমি যেখানে রয়েছি পাক পবিত্র অবস্থায় রয়েছি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। দোয়া মুমিনদের ইবাদতের মগজ বলা হয়েছে এবং মুমিনদের হাতিয়ার বলা হয়েছে, আল্লাহ তাআলার কাছে চাই ইখলাসের সাথে, ওই আল্লাহ তাআলা হচ্ছে আমাদের একমাত্র আরোগ্যদাতা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে বোঝার তৌফিক দান করুক, এবং মানুষের কাছে অভিযোগ করার, বিভিন্ন পেরেশানি সম্পর্কে বলেন, রোগ সম্পর্কে বলেন, এক্ষেত্রে আমাদের জবানকে হেফাজত করার সে সৌভাগ্য নসিব করুক। ইলিয়াস আলাইহিসসালাম যে এই কথাটা ওই লোকদেরকে বলেছিলেন, এই কথাটা পান্ডাদের কাছেও পৌঁছেছিল। তারা উজুবের কাছে গিয়ে বলল, আমরা ইলিয়াসের দেখা পেয়েছি, সে আমাদেরকে তেজস্বী বাসায় সংযত হবার নির্দেশ দিল, আর আপনাকে জানালো এই এই নসিহত গুলা। যে নসিহত গুলা ইলিয়াস আলাইহিসসালাম বলেছিলেন, ওই নসিহতের কথাগুলো বললেন বাদশাকে। তো আমরা শঙ্কা ছিলাম অনেক, অর্থাৎ ওই দলের লোকেরা বাদশার কাছে গিয়ে বলল যে আমরা শঙ্কায় অনেক ছিলাম, তবুও তার কথার উপরে আমরা কোনো কথাই বলতে পারলাম না। অর্থাৎ দর্শক শ্রোতা, ওই যে একদল লোক ছিল, তারা মানুষ সংখ্যার মধ্যে ছিল অনেক, কিন্তু ওই ইলিয়াস আলাইহিসসালাম তিনি ছিলেন একজন। ইলিয়াস আলাইহিসসালামের বিপরীত কথা বলার সাহস তাদের হয় নাই, একজন নবীর শান ও শওকত। এরপর তারা আরো বলছে যে আমরা ভয়ে আতঙ্কে কেমন যেন চুপসে হয়ে গেলাম, অথচ সে এক শীর্ণকায় দীর্ঘদেহী মানুষ, তার মাথার চুল জড়ে পড়েছে, গায়ের চামড়াও কেমন অমসৃণ, পরনে কেবল একটি পশমী কোর্তা এবং জীর্ণ পাজামা, কাটা দিয়ে সেলাই করা ছিল তার কোর্তার সম্মুখভাগ। তাদের কথা শুনে উজুব আতঙ্কিত হয়ে পড়ল, তার উপরে শক্তি প্রয়োগের কথা ভাবতেও পারল না। পান্নাদেরকে বলল, বুঝলাম শক্তি প্রয়োগ আর চলবে না, এবার কাটাতে হবে কৌশল, তোমরা এবার গিয়ে তাকে লোভ দেখাও, বলো আমরা আপনার উপর ইমান এনেছি। এখন তারা মিথ্যা প্রন্তা কৌশল অবলম্বন করে তারা এখন এটা কোশিশ করছে, চাচ্ছে যে যেন ইলিয়াস আলাইহিসসালামকে তাদের কাছে এনে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বিভিন্ন পন্থা তারা এখন বের করতে চাচ্ছে। এবং তারা এই বাদশা সে কিছু মানুষদেরকে বলল যে তোমরা গিয়ে বলো ইলিয়াসকে, আমরা আপনার উপর ইমান এনেছি, সুতরাং চলুন আমাদের সঙ্গে, দেখবে এই কথা বললে সহজে তিনি তোমাদের প্রতারণার ফাঁদে পা দিবেন, আর সে সুযোগ তোমরা তাকে এনে হাজির করতে পারবে আমার সামনে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম যে ইলিয়াস আলাইহিসসালাম তিনি এই যে এই কথাগুলা ওই দল লোকদেরকে বলেছিলেন, এবং ওই দলের লোকেরা বাসায়ের কাছে গিয়ে সেম কথাগুলো বলল, এবং ওই লোকেরা সেটা একটা কথা বলেছিল বাসায়ের কাছে, আমরা মানুষের সংখ্যা ছিলাম অনেক, কিন্তু এই একজন ব্যক্তি ইলিয়াস আলাইহিসসালাম ইনার সামনে আমাদের মনে এত ভয় ভাব ছিল যে একজন ব্যক্তির সামনে আমাদের কথা বলার সুযোগ হয় নাই। এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে আরেকটি বিষয় যে এরপরে হযরত ইলিয়াস আলাইহিসসালাম কে যে মিথ্যা এখন কৌশল অবলম্বন করে যে ফাঁদে ফেলবে, তো এর জন্য উজুবের পরিকল্পনা বাস্তবায়নের নিমিত্তে সোৎসাহে বেরিয়ে পড়ল পান্ডারা। তারা এখন নিজের উৎসাহ প্রবণ নিয়ে পান্ডারা বেরিয়ে পড়ল কিভাবে ইলিয়াস আলাইহিসসালামকে মিথ্যা কৌশলে বধ করা যায়। তো তারা গিয়ে উপস্থিত হলো ওই পাহাড়ের গুহায় যেখানে অবস্থান নিয়েছিল হযরত ইলিয়াস আলাইহিসসালাম। তারা ডাকতে লাগলো, হে আমাদের নবী, হে আমাদের নবী, দয়া করে ব্যয় হয়ে আসুন, আমরা আপনার উপর ইমান এনেছি, আপনি সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর, আমাদের বাদশাহ এবং রাজ্যের সকলেই আপনার উপর ইমান এনেছে, তারা আপনাকে সালাম বলেছে, এখন সকলেই আপনার সঙ্গ লাভের জন্য সবাই একমত, সুতরাং আপনি এই নির্জন বাস পরিত্যাগ করুন, বসবাস শুরু করুন আপনার অনুগত জনতার সঙ্গে, এখন আমাদের জীবন যাপিত হবে আপনার সদয় আদেশ অনুসারে। ইলিয়াস আলাইহিসসালাম তিনি এখন তাদের এই রকম কাকুতি মিনতি, তাদের এরকম হঠাৎ সবাই বলছে যে আমরা ইমান এনেছি, আমাদের সমাজের লোকেরা আপনার উপর ইমান এনেছে, আপনার তারাও আপনার উপর আপনার সাথে মানে একই সাথে বসবাস করার জন্য তারাও এখন কি উদ্বুদ্ধ রয়েছে, এই তাদের একেবারে কাকুতি মিনতি আকারে এই কথাগুলা শুনে ইলিয়াস আলাইহিসসালাম তিনি মনে মনে তাদের কথাটা বিশ্বাস করলেন। তখন তিনি ভাবলেন, এখন তাদের কথা না শুনলে হয়তো আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হতে পারেন, তারা আমাকে বলছে তাদের সাথে যাওয়ার জন্য, এখন যদি আমি তাদের সাথে না যাই হয়তো বা আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হতে পারেন। এই কথাটা যখন তিনি চিন্তা করছিলেন, সাথে সাথে তার পরক্ষণেই একটি খেয়াল আসলো, সেটা হলো যে আমি যে কাজগুলো করছিলাম করে আসছি, প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত আমি করি নাই, আর আমি যে এখান থেকে এখন বের হব বলছি, আমি তো আল্লাহ তাআলার নির্দেশপ্রাপ্ত হই নাই। এটা চিন্তা করে তিনি আর গুহা থেকে বাইরে যাওয়ার এই চিন্তাটা ত্যাগ দিয়ে দিলেন এবং তিনি আল্লাহ তাআলা দরবারে প্রার্থনা জানায়েন, হে আমার প্রভু পালন কর্তা, ওদের কথা যদি সত্য হয় তবে তুমি আমাকে স্থান ত্যাগের অনুমতি দান করো, এই গুহা ত্যাগের অনুমতি আমাকে দান করো। আর যদি তারা অসত্যবাসী হয়, তারা যদি মৃত্যুক হয়, তবে তাদের উপর আপনি আগুনের বৃষ্টি পতিত করুন। তার এমন প্রার্থনা শেষ হতে না হতেই বাইরে ওই মৃত্যুকদের উপর অগ্নি বৃষ্টি হতে লাগলো এবং অল্পক্ষণের মধ্যে জলে পুড়ে ওই সকল লোক ওই জায়গার মধ্যে বস্মীভূত হয়ে গেল। প্রিয় পেশকামী ভাইয়ের এবং মাদানী ছেলের দর্শক শ্রোতা, তাদের উপর যখন অগ্নি বৃষ্টি হলো তারা ধ্বংস হয়ে গেল। তো এরপরে উজুব ও তার সঙ্গ সাথীরা যথাসময়ে এই সংবাদ পেল, কিন্তু তবু তারা তাদের এই কুমতলব পরিত্যাগ করলো না, তাদের এই মিথ্যা কৌশলে যে ইলিয়াস আলাইহিসসালামকে ধ্বংস করবে, ইলিয়াস আলাইহিসসালামকে ধরে এনে হত্যা করবে, এই যে তাদের কিছু মানুষের উপর অগ্নি বৃষ্টি হয়ে তারা ধ্বংস হয়ে গিয়েছে, এরপরেও তাদের মনের মধ্যে ভয় সৃষ্টি হলো না। তো তারা পুনরায় প্রতারণার মাধ্যমে কার্যোদ্ধার করতে চাইল। এবার বাদশাহ সে প্রস্তুত করলো আরো বেশি দ্রুত ও ফন্দিবাজের একটি দল, তারা গিয়ে উপস্থিত হলো ইলিয়াস আলাইহিসসালামের বসত গুহার কাছাকাছি। বলতে শুরু করলো, হে আল্লাহর নবী, আমরা আল্লাহর ক্রোধ ও কর্তৃত্ব থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তারা আবারও ওই যে এক দল এসে অগ্নিবৃষ্টি আমার ধ্বংস হয়ে গিয়েছে, এখন তারা বলছে আমরা এখন আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার কর্তৃত্ব থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, ইতিপূর্বে যারা আপনার কাছে এসেছিল আমরা তাদের মতো নই, তারা ছিল বন্ড প্রতারক, আমাদেরকে কোনো কিছু না জানিয়ে তারা আপনার কাছে এসেছিল, কিন্তু তারা এসেছিল তাদেরই নির্দেশ প্রাপ্তের মাধ্যমে। তারা এখন এসে এই ইলিয়াস আলাইহিসসালামের সামনে এসে বলছে তারা আমাদেরকে না জানিয়ে তারা আপনার কাছে এসেছিল, আমরা যদি তাদের অসৎ উদ্দেশ্য আজ করতে পারতাম তবে তাদেরকে অবশ্য হত্যা করতাম, আপনার কাছে তাদেরকে আসতে আমরা দিতাম না। ভালোই হয়েছে আল্লাহ নিজে আপনার ও আপনার পক্ষ থেকে তাদের উপর প্রতিশোধ গ্রহণ করেছেন। এ কথাগুলো তারা ইলিয়াস আলাইহিসসালামকে বলতে লাগলেন। এরপর হযরত ইলিয়াস আলাইহিসসালাম এবারও এই যে আগের মতোই আল্লাহ তাআলা দরবারে দোয়া প্রার্থনা করলেন এবং দোয়া প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করলেন। সঙ্গে সঙ্গে এই যে তাদের তারা যে প্রতারক এটা আল্লাহ তাআলার দরবারে তো জানাই রয়েছে, আল্লাহ তাআলা তাদের উপর অগ্নিবৃষ্টি আগের মতোই আবার শুরু করে দিল এবং সাথে সাথে ওই লোকেরাও ওই প্রতারকের দলগুলাও তারাও অগ্নিবৃষ্টির মধ্যে নিপতিত হয়ে তারাও বস্মীভূত হয়ে গেল আগুনের দ্বারা। এদিকে উজুবের পুত্রের অসুখ দিন দিন বেড়ে চলেছে। আমরা প্রথমে শুনেছিলাম মাদানী ছেলের দর্শক শ্রোতা, উজুবের ছেলে সে অনেক মারাত্মক অসুখের মধ্যে সে লিপ্ত হয়ে গিয়েছিল আর এখন সে অসুখের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। দুইবার কৌশল ব্যর্থ হওয়াতে সে ক্ষিপ্ত হয়ে উঠল আরো বেশি। এই বাদশা দুইবার সে কৌশল অবলম্বন করেছে যে কিভাবে এই ইলিয়াস আলাইহিসসালামকে হত্যা করার জন্য আনানো যায়, কিন্তু এখন সে তার দুইবার কৌশলেই তার বধ হয়ে গিয়েছে, তার এটা ধ্বংস হয়ে গিয়েছে। এবার তো সে মনে করলো ইলিয়াস আলাইহিসসালামকে এবার সে নিজে গিয়েই হত্যা করে আসবে, কিন্তু পুত্রের পীড়া যন্ত্রণা, পুত্রের অসুখের যন্ত্রণা তার উদ্যমকে বারবার প্রতিহত করতে লাগলো। শেষে সে ঠিক করলো এবার পাঠাতে হবে রানীর ওই মুখপাত্রটিকে, যে প্রকৃতিতেই সাধু ও সজ্জন, সম্ভবত ইলিয়াসের উপর বিশ্বাস স্থাপনকারীও বটে, হয়তো একে পাঠালে তার সঙ্গে ইলিয়াসও পাহাড় থেকে সমতল ভূমিতে নেমে আসবে। লোকটি বিচক্ষণ ও দক্ষ ও বিশ্বস্ত, নয়তো এরকম সন্দেহভাজন ব্যক্তিকে উজুব অনেক আগেই পরিত্যাগ করত। তো উজুবের মনে হলো, অর্থাৎ ওই বাদশাহের মনে হলো তাকে পরিত্যাগ না করে একদিক থেকে ভালোই হয়েছে, এবার তার দ্বারাই উদ্দেশ্যপূর্ণ হওয়া নিশ্চিত। উজুব তাকে ডেকে এনে বলল, তুমি ইলিয়াসকে জানাও তার সঙ্গে কোনো খারাপ আচরণ করার ইচ্ছে আমার নেই, অর্থাৎ এই কথাগুলো ছিল মিথ্যা। এ কথা বলে তার সঙ্গে দিল কয়েকজন সশস্ত্র প্রহরীকে, তাদেরকে একান্তে ডেকে বুঝিয়ে দিল রানীর মুখপাত্রের কথা শুনে যদি ইলিয়াস চলে আসে তো ভালোই, যদি না আসতে চায় তবে তোমরা তাকে জোরপূর্বক ধরে এনে নিয়ে এসো। আর মুখপাত্রকে বলল, দুইবার আমার লোকজন বস্মীভূত হলো, এদিকে আমার প্রিয় পুত্রের অবস্থা করুণ হয়ে যাচ্ছে, এমত অবস্থায় প্রার্থনা করা ছাড়া আমার কোনো গতি নাই, আমি বুঝতে পারলাম ইলিয়াস নবীর অসন্তোষ ও প্রার্থনার ফলেই আমি আজ বিপদে কবলিত হয়েছি। এখন আমরা তার অনিত্য ধর্মাদর্শ গ্রহণ করতে চাই, আমরা তার ইসলাম ধর্ম কবুল করতে চাই, পরিত্যাগ করতে চাই এই পূজারী গুলাকে। কিন্তু তিনি যদি আমাদের মাঝে না আসেন তাহলে আমরা কি করে পাবো সৎপথ ও শুভ নির্দেশনা? মিথ্যা কথাগুলা সে ওই ব্যক্তিকে বললেন যিনি মুখপাত্র ছিলেন। তো ওই মুখপাত্রকে এই মিথ্যা কথাগুলো বলে পাঠালেন ওই ইলিয়াস আলাইহিস সালাম আলাইহিস সালাতুয়াসালামের গুহার কাছে, কারণ ইলিয়াস আলাইহিস সালাতুয়াসালাম এই মুখপাত্রকে ভালোবাসত, এই মুখপাত্র তার প্রিয় ছিল। মুখপাত্র তার সঙ্গের শান্তিরা গিয়ে উপস্থিত হলো পর্বত গহ্বরবাসী হযরত ইলিয়াস আলাইহিস সালাতুয়াসালামের কাছে। মুখপাত্র তার নাম ধরে সম্বোধন করলেন, তিনি কণ্ঠের আওয়াজ শুনেই তাকে চিনে ফেললেন। প্রত্যাদেশ হলো, অর্থাৎ উদ্দেশ্য থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হলেন, হে ইলিয়াস এবার তিনি বাইরে আসেন, তোমার সত্যবাদী ব্রাতার সঙ্গে সাক্ষাৎ করো, তোমাদের বন্ধুত্বের সম্পর্ককে করো পুনরুজ্জীবিত। হযরত ইলিয়াস আলাইহিস সালাতুয়াসালাম আল্লাহ তাআলার প্রত্যাদেশ পেলে তিনি বাইরে এলেন, সালাম বিনিময় ও করমর্দন করে। অর্থাৎ ওই মুখপাত্র বলল যে আমাকে আপনার কাছে পাঠিয়েছে এই অবাধ্য অত্যাচারী সম্প্রদায়ের মহাদুরাচার সে রাজা, এখন যদি আপনি আমার সঙ্গে যেতে সম্মত না হন তবে সে আমাকে হত্যা করে ফেলবে, এখন আপনার যেমন ইচ্ছে তেমনই আদেশ করুন আমাকে। যদি রাজদরবার পরিত্যাগ করতে হয় আপনার সঙ্গে থেকে যেতে বলেন তবে আমি তাই করব। এরপর আরো বলতে লাগলো যে আর যদি আমার মাধ্যমে ওই দুরাচারকে কোনো সংবাদ দিতে চান তবে তাও আমি পৌঁছিয়ে দিব, আবার যদি আপনি চান আমি আপনার পক্ষাবলম্বী হয়ে রাজদ্রোহী হই তখনও আমি আপনার সাথে এটা করতে রাজি রয়েছি, অথবা যদি ইচ্ছা হয় তবে আপনার মহান প্রভু পালকের কাছে সাহায্য প্রার্থী হন, যেন তিনি এই জটিল সমস্যা থেকে আপনার পরিত্রাণের মাধ্যম করে দেয়। আল্লাহ তাআলা প্রত্যাদেশের মাধ্যমে তার প্রিয় নবীকে জানালেন বাদশাহের সকল পরিকল্পনা প্রতারণা ছাড়া আর কিছুই নয়, সে তোমাকে কব্জ করতে চায়, কিন্তু এখানকার এই প্রতিনিধি দলটিকে ফিরিয়ে দিয়েন না, যদি ফিরিয়ে দাও তবে বাদশাহ তাদেরকে দায়িত্ব অবহেলা করার দায়ে অবিশ্বাস করবে এবং আপনার কাছে এই মুখপাত্রের সাথে যে দল এসেছে সে দলটিকেও বাদশাহ হত্যা করে ফেলবে। সুতরাং এবার তুমি রাজদরবারে যাও, বাদশাহ তোমার এবং ওই মুমিনের অর্থাৎ ওই মুখপাত্রের কোনো ক্ষতি করতে পারবে না, আমি তার পুত্রের রোগ আরো বাড়িয়ে দিব, শেষের মৃত্যুকে বিজয়ী করে দিব তার উপর, ফলে সে এমন ভাবে শোকগ্রস্ত হবে যে অন্য কোনো কিছু আর তার মনেই থাকবে না। সুতরাং বাদশাহ পুত্রের মৃত্যুর পর তুমি নির্বিঘ্নে স্ব আবাসে আবার ফিরে আসতে পারবে। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন যে আপনি এখন আপনার এই যে মুখপাত্রর এই যে একজন আপনার প্রিয় ব্যক্তি মুখপাত্র এসেছে ওই দলটিকে আপনি একা ফিরিয়ে দিয়েন না, আপনি সহ তাদের সাথে যান বাদশাহের কাছে। এবং আল্লাহ তাআলা বললেন ওই নবী ইলিয়াস আলাইহিস সালাতুয়াসালামকে, অর্থাৎ এই যে বাদশাহের যে সন্তান রয়েছে সে সন্তানকে তার রোগের মাত্রা আমি আরো বাড়িয়ে দিব এবং সে পতিত হবে মৃত্যুর পথে, এবং এই মৃত্যুর পথে তার সন্তান পতিত হওয়ার কারণে ওই বাদশাহ সে শোকগ্রস্ত হয়ে যাবে, সে তার সন্তানের শোকে সে এমন বিভোর হয়ে যাবে আপনার কথা সে আর ভালোভাবে মনেও রাখবে না, এবং এর কারণে আপনি আপনার স্বগৃহের মধ্যে আবার ফিরে এসে যেতে পারবেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাতুয়াসালাম নির্ভয়ে নেমে এলেন লোকালয়ের মধ্যে, তিনি সাক্ষাৎ করলেন বাদশাহের সঙ্গে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক। কিন্তু বাদশাহ মনের অবস্থা তখন শোচনীয়, পুত্র এখন মৃত্যু পথযাত্রীর মধ্যে, তো সে পুত্র ছাড়া অন্যদিকে ভালোভাবে সে মনোযোগ দিতে পারলো না, কিছু কালের মধ্যেই তার পুত্র বিয়োগ ঘটল, তার পুত্রের মৃত্যু হয়ে গেল, ফলে আরো বেশি শোকাকুল হয়ে গেল সে এবং তার অনুচরেরা, সবাই এখন মৃত্যুর শোকে শোকাহত অবস্থায়, অর্থাৎ মৃতের সৎকার ও বিভিন্ন আনুষ্ঠানিকতা তারা এগুলোর মধ্যে ব্যস্ত হয়ে পড়ল, এবং হযরত ইলিয়াস আলাইহিস আলাইহিস সালাম নির্বিঘ্নে ওই জায়গা থেকে ফিরে এলেন আপন লোকালয় অর্থাৎ আপন গুহার মধ্যে। এখন বাদশাহের সন্তান ইন্তেকাল করেছে, এটার শোক যখন কয়েকদিন গড়িয়ে গেল এরপরে আবারও সেই বাদশাহের এখন হযরত ইলিয়াস আলাইহিস সালাতুয়াসালামকে মানে কি আবারও হত্যা করার জন্য তার মন উদ্বিগ্ন হয়ে পড়ল। এরপরে কিভাবে আবার হযরত ইলিয়াস আলাইহিসসালামকে হত্যা করার জন্য সে মাধ্যম ব্যবহার করেছিল, ইনশাআল্লাহ এগুলো আমরা আগামী অনুষ্ঠানে শ্রবণ করব, কারণ আমাদের অনুষ্ঠানে আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা বিশেষত ভাবে হযরত ইলিয়াস আলাইহিসসালাম তিনি গুহার মধ্যে কত দিন ছিলেন এবং গুহা থেকে তিনি কিভাবে বেরিয়ে এসেছিলেন এবং কি কতগুলা যে খারাপ পন্থা অবলম্বন করেছিলেন ওই বাদশাহ যে হযরত ইলিয়াস আলাইহিসসালামকে গুহা থেকে বের করার জন্য, এবং এই খারাপ পন্থা মিথ্যা পন্থার মাধ্যমে যে বের করতে চেয়েছিলেন এর কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসও করে দিয়েছিলেন। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের সমাজের মধ্যে আমরা এই ধরনের মিথ্যা পন্থা অবলম্বন করে অনেক মানুষ থেকে অনেক কিছু হাসিল করতে আমরা চেষ্টা করে থাকি, হয়তোবা সেটা কোনো জায়গা হোক, সেটা হয়তোবা মাল সম্পদ হোক, অনেক কিছু উদাহরণ দিতে গেলে অনেক রয়েছে। কিন্তু আজকে আমরা আমাদের মধ্যেও বর্তমান সময়ে আমরা মুসলমান মুমিন হয়ে ওই কাফেরদের ওই কালচার গুলা যে মিথ্যা কৌশল অবলম্বন করে বিভিন্ন মানুষের ধন সম্পদ আদায় করা, বিভিন্ন কিছু হাসিল করা, সেগুলো আজকে আমরা আপন বানিয়ে ফেলেছি। কিন্তু এই যে এই কাজগুলো করার কারণে কাফের তাদের কিভাবে ধ্বংস হয়েছিল, আগুনের বৃষ্টির মধ্যে ধ্বংস হয়েছিল, সেটা আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করলাম। কিন্তু আমাদের এক্ষেত্রে আমাদের মনকে যে মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহ তাআলার প্রতি আমাদের ভয় করা উচিত, যে মিথ্যা অপবাদ দেওয়া মানুষদেরকে এবং মিথ্যা অপবাদে মানুষের সম্পদ হাসিল করা, জায়গা দখল করা ইত্যাদি ইত্যাদি, এক্ষেত্রে আমাদের আল্লাহ তাআলার প্রতি ভয় সৃষ্টি করা, আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা বিষয় যেটা আমরা ইলিয়াস আলাইহিসসালামের দেখতে পেয়েছিলাম আমরা, সেটা হচ্ছে যে ইলিয়াস আলাইহিসসালাম যখন গুহা থেকে বেরিয়ে এসেছিলেন ওই দলের লোকের তারা দেখেছিল ইলিয়াস আলাইহিসসালামের কাপড় সেলাই করা ছিল সম্মুখ দিক দিয়ে, ঠিক সেরকম আমাদের নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কাপড় পরতেন সেই কাপড়ের মধ্যে তিনি তালি লাগিয়ে কাপড় পরতেন। অর্থাৎ এক কথা দেখা গেলে এই যে তালি লাগিয়ে কাপড় পরা, এগুলো আজকে আমাদের মধ্যে কয়জনের কাছে রয়েছে? তো এই যে আমি এটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে অহংকার করা, আমরা যেন আমাদের কাপড় চোপড় নিয়ে বিভিন্ন কিছু নিয়ে অহংকার থেকে যেন আমরা বেঁচে থাকি, কারণ এই অহংকার আজকে কাপড় নিয়ে আমার সম্পদ নিয়ে এটা আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কারণ যার কাপড় নিয়ে হোক, যে কোনো কিছু নিয়ে হোক না কেন, যার মনের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। তো এই ক্ষেত্রে আমাদের এই হাদিস শরীফ মনে রাখা উচিত যে অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে অহংকারী হওয়া থেকে বেঁচে থাকা সে সৌভাগ্য নসিব করুক, এবং আমাদের নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন সে পথে আমাদেরকে চলার সে সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন এবং আপনাদের সকলের শরীরে সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।